বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 23 জানুয়ারি, 9 মাঘ এবং ফার্সি 3 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সুইডেনে কোরআনে আগুন দেওয়ার ঘটনায় দেশটির সরকারের ভূমিকার ব্যাপারে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে রপ্তানিমুখী শিল্পে ঝুঁকি বাড়ার ফলে শ্রমিক ছাঁটার সংখ্যা সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন, শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন চাহিদার 90%-এরও বেশি ওষুধ দেশের ভেতরেই উৎপাদন করা হচ্ছে। আমেরিকা ও নেটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে, রাশিয়ার হুঁশিয়ারি। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের 2 শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। এবং ভারতের মহারাষ্ট্রে পুলিশের মহড়ায় আল্লাহ আকবার ধ্বনির অবমাননা, ক্ষোভে ফেটে পড়ছেন মুসলিম নেতারা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন চাহিদার 90%-এরও বেশি ওষুধ দেশের ভেতরেই উৎপাদন করা হচ্ছে। তিনি আজ তেহরানে 28তম রাজি গবেষণা ও প্রযুক্তি উৎসবে একথা বলেন। রাইসি বলেন, যেসব গবেষক ও বিজ্ঞানী দেশের জন্য সম্মান বয়ে এনেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে তিনি বৈজ্ঞানিক ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি এই খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। ওষুধ আমদানির উপর নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সংস্থার সাধারণ অধিবেশনের অবকাশে কয়েকবার ক্ষমা প্রার্থনা করেছেন, এই জন্য যে তিনি চেষ্টা করেও ওষুধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে পারেননি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি জাতিসংঘ মহাসচিবকে তখন বলেছি আমাদের 70% মানুষকে টিকা দেওয়া সম্পন্ন করেছে, আমাদেরকে এখন আর টিকা আমদানি করতে হয় না। করোনা টিকা উৎপাদনের জন্য দেশের বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন বলে জানান প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে যে বিল পাশ করেছে তার প্রতিবাদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলেছে ইউরোপীয় পার্লামেন্টের ওই রীতি বিরোধী পদক্ষেপের প্রতিবাদে ইরান থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সব পরিদর্শককে বহিষ্কার করা হতে পারে। ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার একটি বিল পাশ করে IRGC-কে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকার অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা EU-র এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এরপর বৃহস্পতিবার ওই পার্লামেন্ট আরেকটি প্রস্তাব পাশ করে তেহরানের উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য EU-র প্রতি আহ্বান জানায়। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় রাজনৈতিক নেতারা তাদের আচরণ সংশোধন এবং তাদের কর্মপন্থা পরিবর্তন না করলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তিনি এসব রাজনীতিবিদকে কূটনীতিতে অনভিজ্ঞ বলে বর্ণনা করেন। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে হামলা চালানোর উদ্দেশ্যে আমেরিকা ও নেটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি রোববার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের জন্য কয়েকশো কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করতে সম্মত হওয়ার পর দুমার স্পিকার এই সতর্কবাণী উচ্চারণ করলেন। বলোদিনের টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, কিয়েভ সরকারকে সমরাস্ত্র সরবরাহের ফলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। ওয়াশিংটন ও নেটোভুক্ত দেশগুলোর সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে যদি বেসামরিক শহরগুলোতে হামলা চালানো হয় এবং আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করা হয়, তাহলে আমরা আরও শক্তিশালী অস্ত্র দিয়ে তার জবাব দেব। ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার সরাসরি হুমকি দিয়ে দুমার স্পিকার বলেন, পরমাণু শক্তিধর দেশগুলো এর আগে কখনো স্থানীয় সংঘাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেনি বলে যে কথা বলা হয় তা আসলে বর্তমান বাজারে অচল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব। এর আগে র্যাবের সঙ্গে ওই সংগঠনের জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে র্যাবের সঙ্গে ওই সংগঠনের জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, অভিযান থেকে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করেছে র্যাব। কক্সবাজারের কুতুপলং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় তাদের কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর আগে রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র্যাবের একটি আভিযানিক দল। এ অভিযান চলে সোমবার সকালেও। কমান্ডার মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভোরে এই অভিযানে নামেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থের র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে 90 জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার শীর্ষ নেতা সুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশীয় ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
আমরা মূলত যাকে উদ্দেশ্য করে আমরা এই অভিযানটি পরিচালনা করেছি, তিনি কিন্তু এই 90 জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধান এবং তার নেতৃত্বে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদেরকে এই সংগঠনে রিক্রুট করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, সব নিয়ে যাও কিন্তু দেশটাকে বেঁচে দিও না, দেশকে রক্ষা করো। তিনি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী বিভিন্ন এজেন্সির তৎপরতা, সংবিধান রক্ষা করা, মানুষের অধিকার রক্ষা করা ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। মমতা বলেন, আজকের দিনে দেশ বড় অসহায়, বাংলা আমরা কোনো রকম সামলাচ্ছি। আপনারা জানেন না হয়তো, 365 দিন আমাদের কিছু না কিছুর মুখোমুখি হতে হয়, কিন্তু আমরা আন্দোলন থেকে গড়ে ওঠার লোক বলে, আমরা বিপ্লবের প্রেরণা থেকে গড়ে ওঠার লোক বলে, নবজাগরণের মাটি থেকে গড়ে ওঠার লোক বলে, নবচেতনার উন্মেষ দেখার লোক বলে আমরা লড়তে পারি। অনেকে এজেন্সির ভয়ে পালিয়ে যায়, আমরা পালাই না। আরে করোনা ভাই, যা আছে সব নিয়ে যাও, কিন্তু দেশটাকে তো বেঁচে দিও না, দেশটাকে রক্ষা করে দাও, দেশটাকে এক রেখে দাও, আর কিছু চাই না। ভারতের মহারাষ্ট্রে পুলিশের মহড়ায় আল্লাহ একবার ধ্বনির অবমাননা করা হয়েছে, এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিম নেতারা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে পুলিশের সন্ত্রাস বিরোধী মহড়ায় মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার অভিযোগে মুসলিম নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। ওই ঘটনায় মুসলিম নেতাদের পক্ষ থেকে জেলা পুলিশ কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মুসলিমদের অভিযোগে বলা হয়েছে, মহড়াটায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ছিল, যেখানে সন্ত্রাসীদের একটি দলকে মুসলমান হিসেবে দেখানো হয়েছে। অভিযোগকারী মুসলিম নেতারা বলেন, চন্দ্রপুরে পুলিশের মহড়া নিয়ে আমাদের আপত্তি রয়েছে, যেটিতে পুলিশকে দেখানোর কথা ছিল কিভাবে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে হবে, কিন্তু সে সময় পুলিশের মুসলিম বিদ্বেষ বেরিয়ে পড়েছে। মুসলিম নেতাদের মতে, মহারাষ্ট্রের মহাকালী মন্দিরে আয়োজিত সন্ত্রাস বিরোধী মহড়ায় পুলিশ সদস্যদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধ্বনি দিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। মহড়ায় একদল সন্ত্রাসী একটি উপাসনালয় দখল করে ভক্তদের পণবন্দী করে এবং তারা আল্লাহ আকবর ধ্বনি দেয়। মুসলিমরা বলেছেন, সন্ত্রাসীদের ভূমিকা পালনকারীরা মহড়ার সময় আল্লাহ আকবর বলে স্লোগান দিয়েছে, যা আমরা পছন্দ করি না। মুসলমানদের সফট টার্গেট করা হচ্ছে। মহড়ায় মুসলমানদের ছদ্মবেশ কেন দেয়া হয়েছে, ওই বিষয়ে একদল আইনজীবী জেলা পুলিশ কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছেন। অন্যদিকে এ নিয়ে সরগোল সৃষ্টি হলে গতকাল রোববার পুলিশ সুপার রবীন্দ্র সিং পরদেশীর বক্তব্য প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, এ ধরনের ভুল যাতে আর না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে হামলা চালানোর উদ্দেশ্যে আমেরিকা ও নেটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি রোববার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের জন্য $100 কোটি সমরাস্ত্র সরবরাহ করতে সম্মত হওয়ার পর দুমার স্পিকার এই সতর্কবাণী উচ্চারণ করলেন। ভলোদিনের টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, কিয়েভ সরকারকে সমরাস্ত্র সরবরাহের ফলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। ওয়াশিংটন ও নেটোভুক্ত দেশগুলো সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে যদি বেসামরিক শহরগুলোতে হামলা চালানো হয় এবং আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করা হয়, তাহলে আমরা আরও শক্তিশালী অস্ত্র দিয়ে তার জবাব দেব। ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার সরাসরি হুমকি দিয়ে দুমার স্পিকার বলেন, পরমাণু শক্তিত দেশগুলো এর আগে কখনো স্থানীয় সংঘাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেনি বলে যে কথা বলা হয় তা আসলে বর্তমান বাজারে অচল। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের ঘটনা সুস্পষ্টভাবে বলে দেয় যে এদেশ রাশিয়াকে টুকরো টুকরো করতে চায়, এমনকি পারলে তারা রাশিয়াকে ধ্বংস করে ফেলে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে একথা বলেছেন তিনি। মেদভেদেব বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাশিয়ার এই নেতা বলেন, পশ্চিমারা তার দেশকে খণ্ড বিখণ্ড করার যে চেষ্টা চালাচ্ছে তা আমেরিকা ও মিত্র দেশগুলোর জন্য হিতে বিপরীত হবে। জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন মিত্র দেশগুলো ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে বৈঠক করার একদিন পর মেদভেদেব এই মন্তব্য করলেন। তিনি বলেন, এসব দেশ ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই যে তারা আমাদের দেশকে খণ্ড বিখণ্ড কিংবা ধ্বংস করতে চায়, কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে দীর্ঘ শত্রুতার জের ধরে মিত্র দেশগুলোর মধ্যে হতাশা আসতে পারে এবং আমেরিকার প্রতি হতাশ দেশগুলো মার্কিন বিরোধী সামরিক জোট গড়ে তুলতে পারে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে জব্দ করা ৩০০ বিলিয়ন ডলার মূল্যের অর্থ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহারের বিষয়ে আলোচনা করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা সম্পদ নিয়ে ইউরোপের পুনর্গঠনের বিষয়টি তিনি জোরালোভাবে এগিয়ে নিতে চান। তার আগে এই সম্পদ কাজে লাগিয়ে লভ্যাংশ বের করতে চান যা ইউক্রেনের পুনর্গঠনে কাজে লাগবে। মিশেল বলেন, এটি ন্যায় বিচার এবং স্বচ্ছতার প্রশ্ন। এটি অবশ্যই আইনগত নীতি অনুসরণ করেই করা হবে, সেটি পরিষ্কার। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা এ বিষয়ে কিছু উদ্দীপনামূলক আলোচনা করবেন। তিনি আরও বলেন, রাশিয়ার সম্পদ জব্দ করার ব্যাপারে আইনগত কিছু বাধা থাকলেও এ বিষয়ে বিরাট রাজনৈতিক স্বার্থ রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টবিয়াস বিলস্ট্রম তার টুইটার পেজে দেওয়া এক বার্তায় স্টকহোমে পবিত্র কোরআন অবমাননার বিষয়ে বিভিন্ন দেশে সমালোচনা যে ঝড় উঠেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই সম্পর্কে এবারে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
গত শনিবার সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টবিয়াস বিলস্ট্রম তার টুইটার পেজে এক বার্তায় স্টকহোমে পবিত্র কোরআন অবমাননার বিষয়ে বিভিন্ন দেশে সমালোচনার যে ঝড় উঠেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিলস্ট্রম তার টুইট বার্তায় বলেছেন, ইসলাম বিরোধী উস্কানি একটি ভয়ঙ্কর বিষয়, তবে সুইডেন মত প্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করে, তবে এর অর্থ এ নয় যে সুইডিশ সরকার বা আমি তাদের এসব প্রতিক্রিয়াগুলোকে অনুমোদন করি। ফলে এটা বোঝা যাচ্ছে যে সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় সুইডিশ সরকার দ্বিমুখী অবস্থান গ্রহণ করেছে। শনিবার সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে 40 বছর বয়স্ক রাসমুস পালুদান নামের এক চরম ডানপন্থী পবিত্র কোরআনের কপিতে আগুন ধরিয়ে দেন। রাসমুস পালুদান একজন ড্যানিশ সুইডিশ রাজনীতিবিদ এবং আইনজীবী, 2017 সালে প্রতিষ্ঠিত চরম ডানপন্থী গোষ্ঠী হার্ডলাইনের নেতা। তিনি প্রতিটি শহরে মুসলিম অভিবাসীদের পাড়ায় যান এবং কোরআন পড়ান। এর ফলে অভিবাসী মুসলমানদের বিক্ষোভ এবং তাদের সহিংস প্রতিক্রিয়ার ফলে পুলিশের সাথে সংঘর্ষের দিকে মোড় নিচ্ছে। সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে এই চরম ডানপন্থী কর্তৃক পবিত্র কোরআন পড়ানোর পর ইসলামী দেশগুলো সম্মিলিতভাবে এই অবমাননাকর ও ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কোরআনের অব্যাহত অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দুর্ভাগ্যবশত কিছু ইউরোপীয় দেশ অতীতের মতোই পবিত্র কোরআন অবমাননা করছে। বাক স্বাধীনতাকে সমর্থন করার মিথ্যা অজুহাতে কিছু দেশ চরমপন্থীদের নানাভাবে আশকারা দিচ্ছে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুস উগলু কোরআন পড়ানোর অনুমতি দেওয়ার জন্য সুইডেনের সমালোচনা করে বলেছেন, বর্ণবাদ এবং বিদ্বেষকে মত প্রকাশের স্বাধীনতা বলে বিবেচনা করা যায় না। তিনি বলেন, আজ তারা অন্য বই পড়ানোর অনুমতি দেয় না, কিন্তু যখন এটি ইসলামের পবিত্র কোরআন এবং ইসলামের প্রতি শত্রুতার কথা আসে তখন তারা এই বিষয়টিকে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা বলে চালিয়ে দিচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে সম্প্রতি শিল্প খাতে ব্যাপক পর্যায়ে প্রতি ইউনিট গ্যাসের দাম 11.98 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে সম্প্রতি শিল্পখাতে বাল্ক পর্যায়ে প্রতি ইউনিট গ্যাসের দাম 11.98 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। এর ফলে উৎপাদনেও দাম বাড়বে, যার নেতিবাচক প্রভাব ইতিমধ্যে শিল্প কারখানায় পড়তে শুরু করেছে। উদ্যোক্তারা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তারা বিষয়টি অবগত। কারণ এই মূল্য বৃদ্ধির আগেই সরকার উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। তারা সরকারকে বলেছিলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। কিন্তু গ্যাসের সরবরাহ নির্বিঘ্ন না হওয়ায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে শিল্প খাতে। এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ রেডিও তেহরানকে বলেন, একলাফে গ্যাসের দাম এতটা বৃদ্ধি করায় উৎপাদন সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের কারখানাগুলো, ফলে কাজের পরিসর কমবে, শ্রমিক ছাঁটাইয়ের মতো ঘটনাও ঘটবে আগামীতে, এমন শঙ্কা এই ব্যবসায়ী নেতার।
আমার আশঙ্কা যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলি আসলে ধরে রাখতে পারবো কি না, কারণ যে প্রাইস হয়ে যাবে তাতে গিয়ে দেখা যাবে যে আলটিমেটলি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি চায়না এবং ইন্ডিয়া থেকে কিন্তু র ম্যাটেরিয়াল আনা শুরু করবে, কারণ আমাদের প্রাইস ডিফারেন্স হয়ে যাবে 25-30 সেন্ট। এই মুহূর্তে ইনফ্লেশনের সময় যদি এমপ্লয়মেন্টের দিকে এফেক্ট হয় তাহলে ওয়েজ প্রেশার আসবে, ইনফ্লেশনের সাথে ওয়েজ প্রেশারের সাথে আনএমপ্লয়মেন্ট, এই দুইটা হলো বাংলাদেশের জন্য, আমার মনে হয় সরকারের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই উৎপাদন খরচ বেড়েছে, সেটা এয়ার ফ্রেট হোক আর শিপ ফ্রেট হোক উভয় খাতেই খরচ বাড়ছে, নইলে এর প্রভাব মূল্যস্ফীতিতে আরও অনেক অধিক হারে বাড়বে এমন শঙ্কা তাদের। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে রপ্তানি বাণিজ্যে ঝুঁকি তৈরি হবে বলেও মনে করছেন ডিসিসিআই সভাপতি সামির সাত্তার।
পাওয়ার প্রাইসে হোক বা গ্যাস প্রাইস হোক, সেটাতে যদি কস্ট অফ প্রোডাকশনটা আমার বেড়ে যায়, সেটা ব্যবসায়ীদের জন্য তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের মুখোমুখি ফেস করতে হবে। গ্যাস সাপ্লাইটা আমরা যেন ঠিক মতন পাই ব্যবসায়ীরা, যেন আমাদের ফ্যাক্টরি না বসে থাকতে হয়, যেন আমাদের কোনো কোম্পানি না বসে থাকতে হয়।
উদ্যোক্তারা বলছেন, এখন প্রয়োজন মতো গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে, না হলে বড় ধরনের সমস্যায় পড়তে পারে বাংলাদেশের শিল্প খাত। এতে পুরো উৎপাদন ঝুঁকি যেভাবে তৈরি হবে, ফলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের রপ্তানি আয়েও। নীলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি, আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্র আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন, আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসসালাম বলেছেন, বন্ধু বন্ধু নয় যতক্ষণ না নিজের বন্ধুকে রক্ষা করে কষ্টের সময়ে, তার অনুপস্থিতিতে এবং তার মৃত্যুর পরে।
আমরা সব সময় বন্ধুর বিপদ আপদে পাশে দাঁড়াবো এবং তার প্রকৃত কল্যাণকামী হব, এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। ঢাকা সেনানিবাস থেকে ফ্রেন্ডস ডি এক্সিন ক্লাবের সভাপতি সোহেল রানার হৃদয় পাঠিয়েছেন আসরের প্রথম চিঠিটি। তিনি লিখেছেন, প্রিয় বেতার আর প্রিয় দেশ ইরানকে নিয়ে জানার আগ্রহের অন্ত নেই। নিয়মিত আপনাদের সকল আয়োজনের সাথে আছি। রেডিও তেহরানের বাংলা বিভাগের ওয়েবসাইটে সুখের নীর শিরোনামের কয়েকটি পর্ব পড়লাম, দারুণ আবেশে মন ভরে গেল। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে ইরানের সর্বোচ্চ নেতা নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং পারিবারিক যোগাযোগকে খুব গুরুত্ব দিয়ে থাকেন, যাতে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক অনুরাগের বন্ধন জোরদার হয়। পরিবারের প্রতি একজন নেতার যে মমত্ব এবং দায়িত্ববোধ তা সত্যি প্রশংসনীয় এবং শিক্ষণীয়।
রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে থেকেও ইরানের সর্বোচ্চ নেতা নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন, এটা সত্যিই প্রশংসনীয় ও শিক্ষণীয়। বিষয়টি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। তো সুখের নীড় অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্যে ভাই সোহেল রানা হৃদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গোংড়া চাপড়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন আলামিন শেখ হিরামন। তিনি লিখেছেন, গত 15 জানুয়ারি নারী মানব ফুল অনুষ্ঠানের নবম পর্ব থেকে অনেক কিছু জানতে পারলাম। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের অধিকার সমান। ইসলাম কোনো দিক দিয়েই নারীকে ছোট করে দেখেনি। স্বামী স্ত্রী উভয়েই যদি ধর্মভীরু হয় তাহলে আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়িয়ে দেয়। একই দিন প্রচারিত সুখের নীড় অনুষ্ঠানেরও প্রশংসা করেছেন শ্রোতা বন্ধু। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
ভাই আলামিন শেখ হিরামন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত মতামত জানানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহাট থানার তিলনা খোঁচাপাড়া থেকে জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহমেদ আরিফ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, তেহরান বেতার কেন্দ্র থেকে বেশ কয়েকটি অনুষ্ঠান শুনলাম, সবচেয়ে ভালো লেগেছে চিঠিপত্রের আসর প্রিয়জন। এতে কুমিল্লার শ্রোতা হৃদয় রহমানের সাক্ষাৎকার এবং চৌধুরী গোলাম মাওলার কণ্ঠে আমার নারকেল পাতার চশমা কই গানটি চমৎকার লেগেছে। জাক জমকপূর্ণ অনুষ্ঠানটির জন্য তেহরান বেতারকে ধন্যবাদ।
প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আলী আহমেদ আরিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠ বাড়িয়া থেকে, আর পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক। পত্রের শুরুতে এক মাঠ ফুটন্ত সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তারপর লিখেছেন, রেডিও তেহরান আমার আত্মার আত্মীয়, জীবন যতদিন রেডিও তেহরান ততদিন। আমি রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে জীবনকে নতুনভাবে সাজানোর দিক নির্দেশনা পেয়েছি। চিরদিন যেন রেডিও তেহরানের পাশে থাকতে পারি, এ কামনা সৃষ্টিকর্তার কাছে।
রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে জীবনকে নতুনভাবে সাজানোর দিক নির্দেশনা পেয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আশা করি আমাদের সাথেই থাকবেন। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি মিলন সংঘ থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। 15 জানুয়ারি প্রচারিত সুখের নীড় অনুষ্ঠানের প্রশংসা করে তিনি লিখেছেন, ইসলাম ও ইরানি পরিবার বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান সুখের নীড়ের 44তম পর্বে ইসলাম পূর্ব যুগে আরব সহ অন্যান্য বহু দেশে বহু স্ত্রী থাকার বিষয়ে বিস্তারিত জেনেছি। ইসলাম ধর্ম কেন বহু স্ত্রী রাখার পক্ষে বস্তুনিষ্ঠ আলোচনা এক কথায় অনবদ্য ছিল। বিশেষ করে দ্বিতীয় বিবাহ বিষয়ে ইরানের আইন ও রীতিনীতি সম্বন্ধে অবগত হলাম যা আমার একেবারেই অজানা ছিল।
বরাবরের মতোই সাজানো গোছানো মতামতের জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে 2022 সালে বাংলাদেশ থেকে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের গুরুদ্বাল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদুদ হোসেন। তিনি 2021 সালেও শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা জিতেছিলেন। তো টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার অনুভূতি জানতে চেয়েছিলাম সাদুদ ভাইয়ের কাছে। তিনি বললেন,
আন্তর্জাতিক একটি বেতার কেন্দ্র থেকে বছরের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হতে পারা সত্যিই গৌরবের, আর তা যদি হয় নিজের প্রিয় বেতার কেন্দ্র তাহলে তো কথাই নেই। রেডিও তেহরানের বাংলা বিভাগ আমাকে 2022 সালের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই 1982 সাল থেকে রেডিও শোনা আমার শখ, সেই সময় থেকেই শুনছি রেডিও তেহরানও। নানা কারণে সাময়িকভাবে রেডিও তেহরান শোনায় হয়তো স্যাদ পড়েছে, কিন্তু বিচ্ছেদ হয়নি কখনো। হৃদয়ের টানে, ভালোবাসার টানে আবারও ফিরে এসেছি। তাই বলা যায় রেডিও তেহরানের পুরাতন শ্রোতাদের মধ্যে আমিও একজন। একটি কথা ঠিক যে পরিশ্রমই সাফল্য আনে। নিরলসভাবে সারা বছর ধরে রেডিও তেহরানে মতামত পাঠাই, চিঠি লিখি, শ্রবণমান রিপোর্ট পাঠাই, পরিচিত জনদের রেডিও তেহরান শুনতে অনুপ্রাণিত করি, সমাজের সকলের কাছে পৌঁছে দিতে চাই রেডিও তেহরানের বলিষ্ঠ কণ্ঠের কথা। এসবই করি ভালোবাসা থেকে, ভালো বা লাগা থেকে, কোনো পুরস্কার বা প্রাপ্তির প্রত্যাশা ছাড়াই। এমত অবস্থায় শ্রেষ্ঠ হওয়ার সংবাদ বাড়তি অনুপ্রেরণা যোগায়, যার ফলে পরের বছর আরও বেশি করে সক্রিয় থাকার আগ্রহ সৃষ্টি হয়। আশা করি 2023 সালেও এভাবে সক্রিয় থাকতে পারব। সেই সাথে অন্যান্য শ্রোতা বন্ধুদের প্রতি আহ্বান জানাই, আপনারাও বছরব্যাপী সক্রিয় থেকে শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার জিতে নিতে পারেন।
বলছিলেন দুইবারের শ্রেষ্ঠ শ্রোতা শাহাদত হোসেন ভাই, তিনি অন্য শ্রোতা বন্ধুদেরকেও এ শিরোপার্জনের পদ্ধতি বাতলে দিয়েছেন। আশা করি অন্যরাও সারা বছর সক্রিয় থাকবেন। তো শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় শাহাদত ভাই আপনাকে প্রিয়জনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধানচন্দ্র সান্যাল দাদা এবারের চিঠিটি পাঠিয়েছেন। আমাদের নিয়মিত শ্রোতা ও পত্র লেখক বিধানদা লিখেছেন, 16 জানুয়ারি রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনলাম। ওই দিনের প্রিয়জন অনুষ্ঠানটি যথারীতি একটি হাদিসের বাণী দিয়ে শুরু হয়, তারপর বিভিন্ন শ্রোতার পত্র, অডিও বার্তা এবং মাহফুজ বিল্লাহ শাহির কথা ও সুরে এন্ড্রকিশোরের কণ্ঠে বেলার আলো শিরোনামের গানটি মনে দাগ কেটে যায়।
প্রিয়জন সহ 16 জানুয়ারির অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করায় বিধানচন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পর আবারও বাংলাদেশের চিঠি, এটি এসেছে রাজশাহীর পাঠানপাড়া থেকে, আর পাঠিয়েছেন খন্দকার রাবিবা ইয়াসমিন। তিনি রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করেছেন এভাবে,
রেডিও তেহরান মানে সমগ্র বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ঘটনার নির্যাসের উপাদেয় উপস্থাপন, বর্তমান সময়কে সঠিকভাবে জানতে ও বুঝতে এর অধিক বিশ্বাসযোগ্য মাধ্যম আমি আর পাইনি। এ বেতারের কোনো সংবাদ মনে আনন্দ ঠেলে দেয়, আবার কোনো সংবাদ দেয় ব্যথার যাতনা। রেডিও তেহরানের সাথে এক ঘন্টা সময় কাটানো মানে জ্ঞানের পথে বহু ক্রোশ ভ্রমণ করা। বলা হয় পার্স টুডে ওয়েবসাইট একটা উন্মুক্ত বইয়ের মতো, সেক্ষেত্রে রেডিও তেহরান হল বিশ্ব বইয়ের সাহসী উচ্চারণ। এই দুইটি মাধ্যম পড়া ও শোনার মাধ্যমে একজন মানুষ মননে ও চিন্তায় সমৃদ্ধ হয়ে উঠবে সন্দেহ নেই।
রেডিও তেহরান সম্পর্কে শ্রোতাবনের মতামত নিঃসন্দেহে আমাদেরকে প্রেরণা যোগাবে। তো চমৎকার চিঠিটির জন্যে খন্দকার রাবিবা ইয়াসমিন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটু দেওয়ান নাগের পাড়া থেকে তপতি সরকার পাঠিয়েছেন এবারের মেলটি।
এ শ্রোতাবন্ত IRIB ফ্যান ক্লাবের ডিসেম্বর মাসের কুইজ বিজয়ী, তাই না?
হ্যাঁ প্রিয় আশরাফুর রহমান ভাই, আপনি ঠিকই ধরেছেন। এই চিঠিতেও তা উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, আমি 80-এর দশকে নিয়মিত তেহরানের অনুষ্ঠান শুনতাম, কিন্তু সাংসারিক বিভিন্ন কারণে কয়েক বছর অনুষ্ঠান শোনার পর তা বন্ধ করতে হয়। এবার পুনরায় অনুষ্ঠান শুনতে শুরু করি প্রায় 32 বছর পর। এখনকার অনুষ্ঠান আরও প্রাণবন্ত, নতুন পথের দিশারি। ডিসেম্বর মাসের কুইজ বিজয়িনী হিসেবে আমার নামটি ঘোষিত হয়, আমি খুব আনন্দিত ও আপ্লুত। এই পুরস্কার পাওয়ায় বেতার তেহরান বাংলা বিভাগের প্রতি আমার দায়িত্ব বেড়ে গেল। আমার সংসার সামলে নিশ্চয়ই আমি অনুষ্ঠান নিয়মিত শুনে যাব।
বোন তপতি সরকার, কুইজ প্রতিযোগিতায় বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন। আর এখন থেকে নিয়মিত আপনার চিঠি পাব এ প্রত্যাশা রইল। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে, আর পাঠিয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী SM হৃদয় রহমান। তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে নতুনত্বে ভরপুর একটি গণমাধ্যম। সম্প্রতি ইরানের ঐতিহাসিক নগরী ইস্পাহানকে নিয়ে পার্স টুডেতে প্রকাশিত ফটো ফিচারটি ভিন্ন রকম লেগেছে। আধা জাহানে তুষারপাতের সৌন্দর্য শিরোনামে প্রকাশিত ফটো ফিচারটিতে যেসব ছবি স্থান পেয়েছে তা সত্যিই অতুলনীয়।
ইস্পাহানে তুষারপাত নিয়ে পার্স টুডেতে প্রকাশিত ফটো ফিচারটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। ইমেইলে মতামত জানানোর জন্য ভাই হৃদয় রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। যারা ইমেইলগুলো পাঠিয়েছেন তারা হলেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে সাকিয়া রহমান মারিয়া, নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহার্দি থেকে HM তারেক, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, মোহাম্মদ জামির হোসেন গঙ্গানন্দপুর ঝিকরগাছা যশোর থেকে, ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ, অজয় কুমার সরকার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটু দেওয়ান নাগেরপাড়া থেকে, ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বড়রামপুর থেকে সুরজিৎ মাহান্তি।
ইমেল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি আবৃত্তি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিবেদিত মাটি মানুষের গল্প শিরোনামের কবিতাটি লিখেছেন শিবলি সোহায়েল, আর আবৃত্তি করেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও বাচিক শিল্পী নাসির মাহমুদ।
ওই পথের পাশে নিশ্চল আমি ধূসর চাদরে ঢাকা, তপ্ত শুষ্ক রুক্ষ পাথুরে বিশাল বিরান খাঁখা, আকাশে তাকিয়ে দিন রাত শুধু চিত হয়ে শুয়ে থাকা, কাল গুনে গুনে গল্পগুলোকে টুকে টুকে বুকে রাখা, রাত নামলেই গহীন আধার খুটখুটে ছমছম, ঝিঁঝি গায়কেরা ঘুমিয়ে পড়লে চারিদিকে থমথম, হাতির বছরে রাতের ঘটনা স্পষ্ট স্মরণ আছে, হাজার বাতির জ্বলল আলোক জমজমের কাছে, ভোরের বেলায় শুনতে পেলাম পাখ পাখালির গানে, কে এসেছেন সে এসেছেন জগৎবাসীর টানে, আমার কোলেই দ্যুতিমান দ্বীপ দিনে দিনে বেড়ে ওঠে, এতটুকু সোনা চাঁদের মুকুল জ্যোৎস্না হয়ে ফোটে, আমার নিচের কোলা প্রান্তরে পশুপাল নিয়ে খেলে, প্রতি নিঃশ্বাসে গাঢ় বিশ্বাসে মানুষে মানুষে মেলে, ভাবনাটা বেশি তাদেরকে নিয়ে হৃদয়ে যাদের ভগ্ন, আমার চূড়ার গুহার গভীরে অধ্যয়নেই মগ্ন, সেদিনের কথা ইকরা ইকরা আলোয় উদ্ভাসিত, আমার প্রতিটি শিলায় শিলায় ধ্বনিত উন্মেষিত, তারপর তারপর নদী বাতাসের টানে সমুদ্র গর্জনে, লোকালয় থেকে সবুজ বনের প্রশান্ত নির্জনে, পুষ্প পাতায় শস্য কণায় বিশ্বাসীদের মনে, জোয়ারের স্রোতে ঝড়ের গতিতে পৃথিবীর কোণে কোণে, তুমি কি ভাবছো রূপকথা কোনো মহামানবের গল্প? আমি তো বলছি সাদা মাটা এক মাটি মানুষের গল্প, মতিমান তবু অতি সাধারণ তোমার চেয়েও নিঃস্ব, কাজগুলো তার মহাকাজ তাই জয় করেছেন বিশ্ব।
সহকর্মী নাসির মাহমুদের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলেন, আশা করি ভালো লেগেছে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন, আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 23 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, নিজের মৃত্যুর খবর শুনেছেন ওবায়দুল কাদের যুগান্তর। এত কষ্টে গড়ে তোলা মেয়েকে হারিয়ে দিশাহারা বাবা মা প্রথম আলো। 1.5 লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের হালনাগাদ তথ্য নেই ইত্তেফাক। আর্থিক সংকটে ইভিএম কেনা হচ্ছে না, ইসি সচিব মানবজমিন। কালের কণ্ঠের শিরোনাম, উন্নয়নের ধারায় ঢাকার পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংক এমডির। কলকাতার শিরোনাম, গো হত্যা বন্ধ হলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা, ভারতীয় বিচারকের মন্তব্য এনডিটিভি। লাদাখ ভালো নেই বার্তা দিয়ে ধর্নার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের, অস্বস্তিতে কেন্দ্র সংবাদ প্রতিদিন। হিজাব আমাদের অধিকার চাই নারী সুরক্ষা, পুবের কলম। জেলে 600 দিন পার, মাদক পরীক্ষার রিপোর্ট কই, স্বরাষ্ট্র সচিবকে তলব কলকাতা হাইকোর্টের, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আর্থিক সংকটে ইভিএম কেনা হচ্ছে না, জানিয়েছেন ইসি সচিব মানবজমিনের এ খবরে লেখা হয়েছে। ইভিএম এর প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। আজ দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, এটা এ মুহূর্তে রান করছে না, পরবর্তীতে রান করবে।
এর মধ্য দিয়ে সর্বোচ্চ 150 আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হচ্ছে না, সেক্ষেত্রে ইসির কাছে যা আছে তা দিয়ে 70-80 আসনে ইভিএমে প্রস্তুতি চলবে। টানা তিন দিন দূষণের শীর্ষে ঢাকা, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা আবারও প্রথম স্থানে উঠে এসেছে। গতকাল রোববারের পর আজ সোমবার সকাল 8টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 293 নিয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ঢাকা। এর আগে গত শনিবারও শীর্ষে ছিল ঢাকা, এ নিয়ে টানা তিন দিন তালিকার শীর্ষ অবস্থানে ঢাকা। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং এবছরের জানুয়ারির শুরু থেকে একাধিকবার তালিকার শীর্ষে ছিল ঢাকা, দ্বিতীয় উজবেকিস্তানের তাসখান্দ এবং তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এত কষ্টে গড়ে তোলা মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা মা। নাদিয়া সুলতানের স্বপ্ন ছিল ফার্মাসিস্ট হবেন। সেই স্বপ্ন পূরণে দুই সপ্তাহ আগে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন। ক্লাস করতে এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের বাসা ছেড়ে উত্তরার একটি মেসে ওঠেন। এক সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্নযাত্রার ইতি ঘটল। মেয়ের মৃত্যুর খবরে নারায়ণগঞ্জের বাসা থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আসেন মা বাবা। হাসপাতালের মর্গের সামনে বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, মেয়ে স্বপ্ন ছিল বড় ফার্মাসিস্ট হবে, আমার সব শেষ, ওরা আমার সব স্বপ্ন শেষ করে দিল। আমি পরিবার নিয়ে খেয়ে না খেয়ে লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম। কথা বলতে বলতে চেয়ার থেকে পড়ে যান জাহাঙ্গীর হোসেন। কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আমি এখন কি নিয়ে বাঁচব। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ঢাকায় মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীরা মারা যাচ্ছেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয় কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। বৈধ অস্ত্রের সঠিক পরিসংখ্যান নেই, প্রথম আলোতে প্রতিবেদনটি পরিবেশিত হয়েছে। বৈধ অস্ত্রের সঠিক পরিসংখ্যান নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, আর এ কারণেই দিন দিন বাড়ছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার। এসব অস্ত্র দিয়ে চাঁদাবাজি, প্রতিপক্ষকে ঘায়েল করতে ভয়ভীতি দেখানো, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, জমিজমার বিরোধ ও অপরাধ জগৎ নিয়ন্ত্রণের 5,000 অভিযোগ জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে। সারাদেশে প্রায় 2,00,000 বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, তবে পুলিশের বিশেষ শাখায় 44,000 বৈধ আগ্নেয়াস্ত্রের হিসাব রয়েছে। প্রায় 1,50,000 বৈধ আগ্নেয়াস্ত্রের হালনাগাদ তথ্য পুলিশের বিশেষ শাখায় নেই। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। এনডিটিভি, জি নিউজের প্রতিবেদন, গোহত্যা বন্ধ হলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা, ভারতীয় বিচারকের মন্তব্য এটি। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, গরু পাচারের এক মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজার নির্দেশ দিতে গিয়ে মন্তব্য করেছেন বিচারক, গোহত্যা বন্ধ হলে পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আদালতের বিচারকের গরু নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের আদালতের বিচারকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে ভারত জুড়ে। তিনি আরো বলেছেন, গোবর দিয়ে তৈরি বাড়ি পারমাণবিক বিকিরণেও ক্ষতিগ্রস্ত হয় না, গোমূত্র বহু রোগের উপশম করে বলেও মন্তব্য করেছেন ওই বিচারক। এর আগেও বিজেপির বিভিন্ন নেতা গোহত্যা, গোমূত্র, গোবর নিয়ে নানা কথা বলেছেন এবং তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এবার গুজরাটের আদালতের বিচারক যেভাবে গোমূত্রের মহিমার কথা বললেন তা নতুন মাত্রা যোগ করল এ সংক্রান্ত বিতর্কে। লাদাখ ভালো নেই, বার্তা দিয়ে ধর্নার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের অস্বস্তিতে কেন্দ্র। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, লাদাখ ভালো নেই, এই অঞ্চলের মন কি বাত প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরলেন বাস্তবের ফুংসুক ওয়াংডু। একটি ভিডিও প্রকাশ করে সোনম ওয়াংচুক বলেছেন, নানা সমস্যায় জর্জরিত লাদাখের মানুষ, রাজনীতি থেকে সরকারি প্রকল্প একাধিক কারণে ক্ষতির মুখে পড়ছে লাদাখের প্রকৃতি ও সাধারণ মানুষ, সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত 2019 সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরেই লাদাখের মানুষ দাবি করেছেন পূর্ণ রাজ্য হিসেবে স্বায়ত্তশাসনের অধিকার দেয়া হোক তাঁদের। রাজ্য স্বীকৃতি না হলেও সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের দাবিতে সরব লাদাখের মানুষ। চীনের সঙ্গে বিবাদের মধ্যে লাদাখি নেতাদের মনোভাব নিয়ে বেশ বেকায়দায় কেন্দ্র, তাদের অস্বস্তি আরও বাড়াবে সোনমের মন্তব্য। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা 15 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। জর্দান নদীর পশ্চিম তীরবর্তী বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী সেনারা ওই ফিলিস্তিনিদের গ্রেফতার করে। ইহুদিবাদী অধিবাসী ও সেনারা প্রতিদিনই নানা অজুহাতে ফিলিস্তিনিদের এভাবে হতাহত ও গ্রেফতার করে যাচ্ছে। রাশিয়ার সেনারা জাপোরিজিয়া অঞ্চলের দুটি শহরের দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। অবশ্য এর আগে রুশ বাহিনীকে ব্যাপক লড়াইয়ের মুখোমুখি হতে হয়। ওই অঞ্চলে রাশিয়া সমর্থিত সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জাপুরিয়া থেকে 50 কিলোমিটার দক্ষিণে ওরিখেব ও হুলাইয়াপোল শহরকে কেন্দ্র করে লড়াই চলছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি বলেছেন, চাহিদার 90%-এরও বেশি ওষুধ দেশের ভেতরেই উৎপাদন করা হচ্ছে। আমেরিকা ও ন্যাটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে রাশিয়ার হুঁশিয়ারি। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাকে গ্রেফতারের দাবি করেছে র্যাব। এবং ভারতের মহারাষ্ট্রে পুলিশের মহড়ায় আল্লাহু আকবর ধ্বনির অবমাননা ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম নেতারা। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.